ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হুসেন। রাজকীয় পরিবার অত্যন্ত দুঃখের সঙ্গে রানী এলিজাবেথের দীর্ঘকালীন জীবনসঙ্গী প্রিন্স ফিলিপ বা ডিউক অব এডিনবারার মৃত্যুর কথা ঘোষণা করছে। মহামান্য প্রিন্স ফিলিপ শুক্রবার ভোরে পরলোক গমন করেন। 17 ফেব্রুয়ারি তাকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাকিংহাম প্যালেস পরে তার সংক্রমণের কথা স্বীকার করে, তবে তার হৃদরোগেরও সমস্যা ছিল। তার শেষকৃত্য অনুষ্ঠানের বিশদ কিছু এখনো জানানো হয়নি। ব্রিটেনের কোভিড পরিস্থিতি বিবেচনা করে কতটুকু সীমিত করা হবে তার সেই অনুষ্ঠান, তা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী বরিস জনসন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি যুক্তরাজ্য, কমনওয়েলথ যুক্ত দেশসমূহ এবং সারা বিশ্বের বহু প্রজন্মের ভালোবাসা অর্জন করেছিলেন। যুক্তরাষ্ট্র রাজস্ব দপ্তরের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমারের অন্যতম বৃহৎ খনিজ শিল্প জেমস্টোনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নির্দিষ্টভাবে এই নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে সরকারের মালিকানাধীন মিয়ানমার জেমস এন্টারপ্রাইজ MGE সংস্থার বিরুদ্ধে, যে সংস্থাটি রাজস্ব দপ্তরের সমীক্ষা অনুযায়ী বার্মার সামরিক বাহিনীর অর্থনৈতিক আয়ের প্রধান উৎস। ফরেন অ্যাসেটস কন্ট্রোলের পরিচালক অ্যান্ড্রিয়া গাকি বলেন, আজকের এই পদক্ষেপের মাধ্যমে বার্মার সামরিক বাহিনীর আয়ের উৎসকে বন্ধের প্রতিশ্রুতি ব্যক্ত করা হল। যুক্তরাষ্ট্র এর আগে সামরিক নেতৃবর্গ তাদের পরিবার পরিজন এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। উত্তর আয়ারল্যান্ডের ব্রেক্সিট বাণিজ্য বিরোধ থেকে ছড়াতের সহিংসতার পর বৃহস্পতিবার সকল রাজনৈতিক দলের নেতারা ধৈর্য এবং সংযমের ডাক দিয়েছেন। সাম্প্রতিক সময়ে তরুণ বয়সীদের গোলযোগ এবং সহিংসতার খবরটি আসে ব্রিটিশপন্থী বেলফাস্ট এলাকা থেকে, যেখানে তরুণরা ছিনতাই করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ বাহিনী লক্ষ্য করে পেট্রোল বোমা এবং আতশবাজি বোমা নিক্ষেপ করে। বৃহস্পতিবার সেন্ট্রিস্ট অ্যালায়েন্স পার্টির নেতা নাওমি লং বলেন, এই সহিংসতা মর্যাদাহানিকর ছাড়া আর কিছুই নয়। বেলফাস্টের ছড়াতের দাঙ্গা বিক্ষোভ প্রায় 23 বছর আগেকার বেলফাস্টের অগ্নিদগ্ধ দিনগুলির কথা মনে করিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ইরান গোপনে তেল সংকটে জর্জরিত ভেনেজুয়েলার কাছে তেল ভর্তি 3টি ট্যাঙ্কার জাহাজ পাঠিয়েছে এবং বিশ্বস্ত খবরে জানা যায় ভেনেজুয়েলার এল পেলিতো বন্দরে তেল ভর্তি ফরেস্ট নামের ট্যাঙ্কারটি পৌঁছেছে। এর আগে ফরচুন এবং ফ্যাকসন নামের 2টি ট্যাঙ্কারে করে তেল পাঠানো হয়। বিভিন্ন বেসরকারি সূত্র যেমন ট্যাঙ্কার ট্র্যাকার ডট কম, স্যাটেলাইট ইমেজ, সামুদ্রিক তথ্য এবং লন্ডন ভিত্তিক মাধ্যম আর্গুস মিডিয়ার মারফতে তেল সরবরাহ নিশ্চিত করেছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু বিষয়ে বিশেষ দূত জন কেরি কয়েক ঘন্টার জন্য ঢাকা সফর করেন। বিস্তারিত শুনুন ঢাকা থেকে আমির খসরুর রিপোর্টে।
আগামী 22 ও 23 এপ্রিল জলবায়ু বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে 40টি দেশের বিশেষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার জন্য শুক্রবার অল্প কয়েক ঘন্টার জন্য ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরি। দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে জন কেরি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের ক্ষেত্রে যা ঘটেছে এবং বর্তমানে মিয়ানমারের জনগণের উপরে যা ঘটছে তা বিশ্বের জন্য অন্যতম একটি চ্যালেঞ্জ।
What has happened to the Rohingya and what has is now happening to the people of Myanmar is one of the great moral challenges of the planet today.
John Kerry বলেন এই দুটো বিষয়ের সমাধান কিভাবে সম্ভব সেদিকে যুক্তরাষ্ট্র দৃষ্টি রাখছে। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বলেন এই বিশাল জনগোষ্ঠী স্থায়ীভাবে বাংলাদেশে অবস্থান করবে তা নয় এবং এটি তাদের ভবিষ্যৎও নয়। রোহিঙ্গা সমস্যার সমাধান বাংলাদেশের একার দায়িত্ব নয়, এ লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। জলবায়ু প্রশ্নে তিনি বাংলাদেশের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যে দৃঢ় প্রত্যয় রয়েছে সে প্রসঙ্গে উল্লেখ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি কৌশলের বিস্তারিত তুলে ধরেন। জন কেরি করোনার ভ্যাকসিন যেসব দেশ কিনতে পারছে না তাদের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রচেষ্টার কথাও জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার রক্ষায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র ওই সম্মেলনে বিশেষ স্বীকৃতি দিতে চায় বলে জানিয়েছেন। তিনি বলেছেন বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী নানাভাবে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করছে। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।
Ecosystem. We hope that the U.S. proactive initiative can help them.
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ক্ষতি মোকাবেলা তহবিল বৃদ্ধির জন্য আহ্বান জানান। জন কেরি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ এবং আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন। সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
18 বছরের বেশি ভারতীয় কোন নাগরিক ইচ্ছামতো এখন ধর্ম গ্রহণ করতে পারবেন। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন।
ভারতের সুপ্রিম কোর্ট আজ বলেছে 18 বছরের বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক তার ইচ্ছে মতন ধর্মগ্রহণ করতে পারেন। ভারতের সংবিধানে সেই অধিকার দেওয়া রয়েছে। অশ্বিন উপাধ্যায় নামে এক আইনজীবীর আবেদন ছিল, দেশের বিভিন্ন স্থানে যে ধর্মান্তকরণ চলছে সর্বোচ্চ আদালত তা বন্ধ করার জন্য কেন্দ্র ও রাজ্যগুলোকে নির্দেশ দিক। আর শুক্রবার সুপ্রিম কোর্টে ওই আবেদনের শুনানি ছিল। বিচারপতি আর এফ নারিম্যান, বি আর গাভাই ও ঋষিকেশ রায়কে নিয়ে গঠিত 3 সদস্যের বেঞ্চ সংবিধান বিরোধী এই আবেদন পেশ করার জন্য উপাধ্যায়ের অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণকে রীতিমতো কঠোরভাবে ভর্ৎসনা করে। বিচারপতিরা বলেন, একজন সিনিয়র অ্যাডভোকেট হয়ে সংবিধানে নাগরিকদের অধিকারের কথা আপনার জানা নেই? জানতেন না যে 18 বছরের যে কেউ তার ইচ্ছে মতন ধর্ম নিতে পারে? না জানলে এই আবেদনকারীর প্রতিনিধিত্ব করার আগে জেনে নিতে পারতেন। এভাবে আদালতের সময় নষ্ট করায় আমরা আপনার এবং আপনার নিয়োগকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি। তখন শঙ্কর নারায়ণ বলেন, ঠিক আছে, আমরা আবেদন প্রত্যাহার করে নিচ্ছি, তবে এই আবেদন নিয়ে যাতে আমরা সরকার ও আইন কমিশনের কাছে যেতে পারি তার অনুমতি চাইছি। সুপ্রিম কোর্ট সেই অনুমতিও দিতে অস্বীকার করে আবেদন নাকচ করে দেয়। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। ইসরায়েল ইয়েমেনের জলসীমায় ইরানের নোঙর করা একটি জাহাজকে আঘাত করেছে। ইরানের আধাসামরিক বাহিনী কুদস ফোর্সের পক্ষে গুপ্তচর বৃত্তি করার সন্দেহে ইয়েমেনের উপকূলে বহু বছর ধরে নোঙর করা জাহাজ এমভি সাভিজকে লক্ষ্য করে ইরান বিমান হামলা চালায়। তেহরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দোষারোপ না করলেও ইসরায়েল কর্তৃক এই হামলা চালানোর কথা তারা স্বীকার করে। জেনেভায় বিশ্ব শক্তিবর্গ এবং ইরানের মধ্যেকার ইরান শান্তি আলোচনা চলাকালীন সময় এই হামলা পরিচালিত হয়েছে। তবে ইরান দাবি করে যে লোহিত সাগর এবং বাবেল মন্দেব প্রণালীতে জলদস্যুতা প্রতিরোধী জাহাজটিকে তারা মোতায়েন করেছিল এবং নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তানের সংসদীয় দল কাবুলে নামতে পারেননি। আফগানিস্তানের কর্মকর্তারা জানান, পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধি দল নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কাবুলে না পৌঁছে দেশে ফিরে গেছেন। কাবুল বিমানবন্দরে অবিস্ফোরিত বোমা পাওয়া গেলে তাদের বিমানের গতি পরিবর্তন করা হয়। নিম্ন পরিষদের স্পিকার আসাদ কাইসারের নেতৃত্বে এই দলটি 3 দিন কাবুলে থাকার কথা ছিল। আফগানিস্তান সংসদের মুখপাত্র বলেন, বিমানবন্দরে নির্মাণ কাজ চলাকালে খননকারী দল তাজা বোমাটি উদ্ধার করে। বন্দর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়। যেসব উড়ানকে নামার অনুমতি দেয়া হয়নি তার মধ্যে পাকিস্তান থেকে আসা বিমানটিও ছিল। নেটো পরিচালিত সামরিক সদস্যরা পরে বোমাটি উদ্ধার এবং তা ধ্বংস করে দেয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশ সরকার আগামী 14 এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন বলবৎ করবে বলে শুক্রবার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। খবরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শুরু হতে যাওয়া লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সকল অফিস আদালত, গার্মেন্টস কারখানা সহ সকল শিল্প কারখানা, দোকানপাট, গণপরিবহন এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। খবরে বলা হয়েছে, বর্তমানে চলতে থাকা সপ্তাহব্যাপী লকডাউনের জন্য নির্ধারিত বিধিনিষেধ মানার বিষয়ে মানুষের উদাসীনতা এবং বেশ কিছু ক্ষেত্রে উপেক্ষা করার প্রবণতার কারণে সরকার এই কঠোর ব্যবস্থা নিতে চলেছে। খবরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, আগামী 14 এপ্রিল থেকে লকডাউন বলবৎ করার বিষয়ে রোববার সরকার প্রজ্ঞাপন জারি করবে। সরকার কঠোর লকডাউন বলবৎ করার যে উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বেনজির আহমেদের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, যদি সর্বাত্মক লকডাউন দেয়া হয় তবে তা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।
যদি একেবারে সর্বাত্মক লকডাউন দেওয়া হয় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সেটা ভূমিকা রাখবে, তবে বিষয়টা হলো সাত দিনে কতটুকু রাখবে সেটা একটা বিষয়। এটা যদি 14 দিন হতো বা 21 দিন হতো তাহলে আমরা হয়তো ভালো ফল পেতাম। আমরা ইতিমধ্যে 7 দিন যেটা ঢিলে ঢালে লকডাউন সেটা আসলে এক ধরনের লস করলাম সুযোগ। এটাও যদি আমাদের কঠোর লকডাউন হতো এবং একটানা যদি 14 দিন হতো তাহলে আমরা তুলনামূলক ভাবে কম ক্ষতি করে বেশি লাভ পেতে পারি। তারপরেও আমি মনে করি আসলে কঠোর লকডাউনের কোনো বিকল্প নেই, পাশাপাশি আমাদের অন্য জায়গাগুলোতে হাত দিতে হবে যাতে করে একটা প্যাকেজের আওতায় আমরা আইসোলেশন, ট্রেসিং, টেস্টিং, কোয়ারেন্টাইন, ম্যানেজমেন্ট, পেশেন্ট এগুলো সবগুলোকে একটা আমব্রেলার আওতায় নিয়ে এসে তার জন্য এই কয়দিন ব্যাপক প্রস্তুতি নিয়ে আমরা যেন ওই 7 দিনের লকডাউনের সময় এগুলো সবগুলো সুসমন্বিত।
সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপের পরও থামছে না করোনা সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। রাজধানী ঢাকা সহ অন্যান্য বড় শহরগুলোতে খালি নাই হাসপাতালের ICU ও সাধারণ বেড। এদিকে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় 2 সপ্তাহ কঠোর লকডাউনের সুপারিশ করেছে করোনা ভাইরাস মোকাবেলায় জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে বলেছে, অন্তত 2 সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ছাড়া করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে না। 2 সপ্তাহ পর সংক্রমণের হার বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে কমিটি। অপরদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছেন 63 জন এবং নতুন শনাক্ত হয়েছেন 7,462 জন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় CBI তদন্ত হবে কিনা সে বিষয়ে আজ শুক্রবার সিদ্ধান্ত নিতে চলেছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। গোটা ঘটনায় CBI তদন্ত চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন উত্তরপ্রদেশের 3 আইনজীবী। আগামীকাল শনিবার সেই আবেদনটির শুনানি করবে প্রধান বিচারপতি SA বোবডে নেতৃত্বাধীন 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত বলা যেতে পারে, গত 10ই মার্চ নন্দীগ্রামে প্রচার কর্মসূচি চলাকালীন পায়ে আঘাত পান তৃণমূল নেতৃত্বত রাজ্যের মুখ্যমন্ত্রী। তা নিয়ে গত 1 মাস ধরে রাজনৈতিক তরজা অব্যাহত। নিছক দুর্ঘটনার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পান নাকি এর পিছনে ষড়যন্ত্র ছিল তা নিয়ে বিভক্ত রাজনৈতিক মহলও। এমন পরিস্থিতিতে গোটা ঘটনায় CBI তদন্ত চেয়ে আদালতে আবেদনটি জমা পড়ে। আবেদনকারীদের যুক্তি, নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় স্বাধীন, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন নিয়েই প্রশ্ন ওঠে। ভিড়ের মধ্য থেকে 4-5 জন তাকে ধাক্কা দিয়েছেন বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজকে আলোচনার জন্য যোগ দিয়েছেন বিশিষ্ট প্রসূতিবিদ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর ফরিদা ইয়াসমিন সুমি। ডক্টর ফরিদা ইয়াসমিন সুমি, আপনাকে স্বাগতম। হঠাৎ করে প্রকোপ বেড়ে গেল করোনা ভাইরাসের বাংলাদেশে বিশেষত, সেটা কেন?
ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। সেটা হচ্ছে, আমি যদি কারণগুলো, এই যে হঠাৎ বেড়ে যাওয়ার কারণগুলো যদি আমি হেডলাইনে বলতে চাই, মানে সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই, তাহলে আমাকে নাম্বার ওয়ান হচ্ছে, জনসাধারণ ভেবেছে যে এখন সংক্রমণ কমে গেছে এবং সেজন্য তারা স্বাস্থ্যবিধি অনুসরণে অনেকটা শিথিলতা দেখিয়েছে। এরপর নাম্বার টু হচ্ছে, মানুষকে জীবিকার প্রয়োজন বাধ্য করেছে ঘর থেকে বাইরে নামতে। আর নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে, যেটা আসলে মূলত খুবই যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরকার এবং নীতি নির্ধারকদের এক ধরনের মধ্যপন্থা অবলম্বন, যেটা হয়তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হওয়া এবং সরকার হয়তো বা অর্থনীতি এবং স্বাস্থ্যখাতকে সমান গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ সরকার চাইছেন যে অর্থনীতির চাকা সচল থাকুক, পাশাপাশি জনসাধারণরাও তাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুক। এই কারণগুলোই আসলে মূলত হঠাৎ করে প্রকোপ বেড়ে যাওয়ার একটা বড় কারণ। আরেকটা ছোট কারণও রয়েছে, যদিও সেটা ছোট হলেও অতটা গুরুত্বহীন নয়, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। অনেকের মধ্যেই একটা রিলাকটেন্ট ভাব চলে এসেছে যে আমি ভ্যাকসিন পেয়েছি, এখন বোধহয় আমরা সুরক্ষিত, এবং মানুষ কিন্তু আসলেই মাস্ক ব্যবহার করা পর্যন্ত তারা বিরত থেকেছে মাঝখানে ভ্যাকসিনেশনের পরে। এই কারণগুলোই আসলে মূলত হাইলাইটেড কারণ।
এই যে সম্প্রতি ঘোষণা করা হলো 7 দিনের একটা লকডাউন, তো কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন যে 7 দিনের লকডাউনটা খুব বিজ্ঞানসম্মত নয়, কারণ এমনিতেই 14 দিন সময় লাগে এই এই ভাইরাসটা যখন আসলে আসল রূপ ধারণ করে। তো আপনি কি মনে করেন লকডাউনের প্রকৃতিটা কি হওয়া উচিত, এবং এখনো লক্ষ্য করা যাচ্ছে যে লকডাউন পুরোপুরি লোকজন মানছেন না?
হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে হচ্ছে কি, যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমি দেখতে যাই, তাহলে আমাকে এটা স্বীকার করতেই হবে যে 14 দিনের লকডাউন একেবারে মাস্ট, এটা ম্যান্ডেটরি, মিনিমাম 14 ডেজ। কিন্তু একটা সরকারকে, একটা রাষ্ট্রযন্ত্র সচল রাখতে হলে আরো অনেক কিছুই বিবেচনায় নিতে হয়। তাদেরকে জনসাধারণের জীবিকার ব্যাপারটি ভাবতে হয়, তাদেরকে অনেক কিছুই এখানে আসলে যেটা পার্সপেক্টিভ গুলো দেখতে হয়, সেই জিনিসগুলোর প্রেক্ষাপটে আসলে বাংলাদেশ সরকার, যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার কিছুটা নমনীয় ভাব এখানে বজায় রেখেছেন। তিনি হয়তো অনেক কিছুই, কিছু গণপরিবহন বন্ধ রেখেছেন, কিন্তু আবার কিছু গার্মেন্ট ফ্যাক্টরি, শিল্প কারখানা, এগুলো কিন্তু উনি খোলা রেখেছেন। তো এই দুইয়ের সমন্বয় ঘটাতে গিয়ে একটা হয়তো এই মুহূর্তে আমরা একটু হ্যাপাজার্ড একটা অবস্থা দেখতে পাচ্ছি। তো যেটা হচ্ছে কি, সরকার কিন্তু চান না যে মৃত্যু হার বাড়ুক কিংবা মানুষ ঝুঁকিতে পড়ুক, সরকার চান তারা স্বাস্থ্যবিধি মেনে চলুক, কিন্তু তাদের জীবিকার, তাদের অন্য সংস্থানটির জায়গাটুকু ঠিক থাকুক। কারণ আমাদের দেশ আসলে, আমাদের তো ডেভেলপিং কান্ট্রিজ, আমাদেরকে অনেক কিছু মাথায় রেখেই আসলে ডিসিশনগুলো নিতে হয় একজন সরকারের। এই ব্যাপারটা থেকেই হয়তো বা এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে। তবে বিজ্ঞানসম্মত আর বাস্তবতা দুটোর মধ্যে মানে আমরা যতটা সম্ভব সরকার চেষ্টা করছেন দুটোর মধ্যে কোরিলেট করতে।
ডক্টর ফরিদা ইয়াসমিন সুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
ক্যালিফোর্নিয়ায় রয়েছেন আমাদের সংবাদদাতা আবু নাসের রাজীব।
তিনি বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন পাঠিয়ে থাকেন। আজকে দেখা যাক আবু নাসির রাজীব কি বলছেন।
গত বছরের মার্চ মাসে কোভিড-19 মহামারী দ্রুত সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার পর অন্যান্য স্টেটের মতো ক্যালিফোর্নিয়াতেও লকডাউন দেয়া হয়, আর এর ফলে সব সিনেমা হল বন্ধ হওয়ার পাশাপাশি হলিউডের শুটিং সহ সব ধরনের কাজ বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়েন এই শিল্পের সাথে সম্পৃক্ত হাজার হাজার মানুষ।
ছবিও রিলিজ হচ্ছে না, রেভিনিউ আসছে না, সেক্ষেত্রে এরা প্রত্যেকটা স্টুডিও তিনবার লে অফ ফেজ করেছে। এক এক ফেজে 150-200 করে লোক ওদের ছাঁটাই করতে হয়েছে।
নাম করা তারকা অভিনেতা অভিনেত্রীদের কোনো সমস্যা না হলেও বিপদে পড়েন পার্শ্ব চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা।
দেখেন, লস অ্যাঞ্জেলেস চলচ্চিত্র শিল্পে সবাই যে খুব বড় বড় অভিনেতা অভিনেত্রী বা পরিচালক প্রযোজক সেটা কিন্তু না। এখানে বেশিরভাগ হচ্ছে খুবই স্বাধীন উঠতি অভিনেতা অভিনেত্রী, পরিচালক প্রযোজক আর কোম্পানি।
বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন পারভিন হলিউডে বিভিন্ন সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করে থাকেন। তিনি বলছিলেন গত এক বছর ধরে তার হাতে কোনো কাজ নেই।
কাজ এখন তেমন একটা পাওয়া যাচ্ছে না, কারণ প্যান্ডেমিকের জন্য, কোভিড-19 জন্য মোটেই তারা কোনো প্রোগ্রাম করছে না, কোনো শুটিং হচ্ছে না। আর তারপরেও এক বছর পরে ওরা চালু করেছে, অলমোস্ট কোভিড টেস্ট করতে হবে, তারপরে যেতে হবে প্রোগ্রামে শুটিংয়ে। তো এত কিছু করে, কোভিড টেস্ট করে, এত মানুষের সামনে যে মনে হয় না এটা এমন একটা পোষাবে আমাদের। আর সবাইকে ডাকছেও না, হঠাৎ দুই একজনকে ডাকছে, আর তেমন একটা সুবিধাজনক কিছু হচ্ছে না।
মারিনা জোরেভা কয়েক বছর আগে রাশিয়া থেকে হলিউডে এসেছেন বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। তিনি বলছিলেন যে তার মতো অনেকেই সমস্যায় পড়েছেন।
অ্যাক্টরস এন্ড অ্যাক্ট্রেসেস হু ওয়্যার নট লাইক এ লিস্ট মুভি স্টারস, রাইট?
যেসব অভিনেতা বা অভিনেত্রী এ লিস্টের নন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গত এক বছরে। নতুন কিন্তু উদ্যমী এসব শিল্পীরা অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, এমনকি তারা নতুন কোনো মুভির জন্য অডিশনও দিতে পারেননি।
মারিনা জোরেভা অবশ্য দু একটা অডিশনের সুযোগ পেয়েছেন।
I went to the couple auditions which were on Zoom or on like
Zoom আর অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমি দুই একটা অডিশনে অংশ নিয়েছি, তবে সেগুলো বড় কিছু ছিল না। আসলে পুরো ইন্ডাস্ট্রি কেবল ফিরে আসতে শুরু করেছে, যদি না এটা খুব বড় একটা প্রজেক্ট হয় যাদের নিজস্ব বিশাল স্টুডিও রয়েছে আর তারা প্রতিনিয়ত কোভিড টেস্ট করতে পারে।
কেবল অভিনেতা অভিনেত্রী নন, চলচ্চিত্র শিল্পের সাথে জড়িয়ে আছেন আরো নানা ধরনের কর্মী।
প্রোডাকশন ইটসেলফ, এখানে কিন্তু অনেক লোকের সমন্বয়ে কিন্তু কাজটা হয়। সেটা সাউন্ডের লোক আছে, যে গ্রিপ আছে, যে ইলেকট্রিশিয়ান আছে, ড্রাইভার আছে, লোকেশন স্কাউটিং আছে, তারপর যে খাওয়ার ডেলি যে প্রতিদিন খাওয়ায়, তারপর যে ভ্যানগুলো যে আসে, এই ক্যারাভ্যানে যেখানে ট্রেলার বলে যেখানে স্টাররা বসে থাকে, আর তো টেকনিক্যাল পরে তো অনেক আছে, এডিটার এডিটার বলেন আপনার, কালার পুটিং ইট, সাউন্ড ব্যালেন্সিং ইট। তো এই প্যান্ডেমিক তো প্রত্যেককেই এফেক্ট করেছে।
সাংবাদিক মনোয়ার হোসেন পিয়াল আরো জানালেন যে কোভিড-19 এর ফলে কাজ হারানো এসব কর্মীদের জন্য হলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি।
হলিউডে একটা জিনিস কি, আপনার এখানে কিন্তু মানে ইন্ডাস্ট্রি থেকে আপনাকে ইনকামের সাপোর্টটা কিন্তু ওরকম কোনো সিস্টেম নেই। হ্যাঁ, যেটা আছে আপনি যদি রেগুলার এমপ্লয়ি হন, হেলথ কেয়ারের একটা ব্যবস্থা আছে। তো ওই হেলথ কেয়ারটা যদি আপনি স্ক্রিন অ্যাক্টার্স গিল্ডের মেম্বার হন, অথবা আপনার IATSE বিভিন্ন লেবার ইউনিয়ন যারা হ্যান্ডস, যারা সাউন্ড, এডিটিং, গ্রিপস, আর্ট ডিপার্টমেন্ট, ওদের একটা ইউনিয়ন আছে, ওই ইউনিয়নের সদস্য হলে, ইউনিয়নের ডিউজ আপনি রেগুলার পে করলে, ইউনিয়ন হ্যাজ এ ওয়ে অফ পেইং ইউর হেলথ ইন্স্যুরেন্স, অ্যান্ড দ্যাটস দ্য অনলি থিং দে ক্যান ডু। যদিও এই প্যান্ডেমিকে একটা বিরাট একটা ব্যাপার হেলথ ইন্স্যুরেন্সটা থাকা, কিন্তু অর্থনৈতিকভাবে সাহায্য করা আর রে আজ কিন্তু নেই হলিউডে।
অভিনেত্রী শিরিন পারভিন বলছিলেন কেবল অর্থনৈতিক নয়, শারীরিক ও মানসিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অনেক সমস্যা হয়েছে, বিশেষ করে মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক, তিনটা দিকে খুব বেশি আমরা এফেক্টেড হয়েছি। মানসিকভাবে ঘরে থেকে থেকে একেবারে বোর্ড হচ্ছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি, শারীরিকটাও এফেক্ট হচ্ছে মানসিকের সাথে, আর অর্থনৈতিক তো অবশ্যই, আগে অনেক ভালো পয়সা পাওয়া যেত ওদের সাথে অভিনয় করে, এখন সেই ইনকামটা আমার টোটালি বন্ধ হয়ে আছে।
হলিউডের সবাই আশা করছেন যে অচিরেই কোভিড পরিস্থিতির উন্নতি হবে আর তারা ফিরে যেতে পারবেন তাদের প্রিয় কাজের জায়গায়। আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
2020 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি পোশাক কারখানা বেশিরভাগ দৈনিক উৎপাদন করত সাঁতার কাটার জন্য ডিজাইনার স্যুট তৈরি করে, কিন্তু কোভিড-19 মহামারী সবকিছু বদলে দিয়েছে। কার্লা কুলেটো ডিজাইনার সাঁতারের পোশাকের বিক্রি 75% কমে গিয়েছিল। তাই ডিজাইনার কার্লা কুলেটো অনেকের মতো বেঁচে থাকার জন্য এই সংস্থাকে অন্য কোনো কাজের জন্য মানিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ম্যাক্সিম মোস্কালকোভ তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে 2020 সালের এপ্রিল মাস থেকে ভার্জিনিয়াতে অবস্থিত ভিয়েনার এই কারখানাটি ডিজাইনার সাঁতারের পোশাকের পরিবর্তে ফেস মাস্ক এবং মেডিকেল গাউন সেগুলি তৈরি করতে মনোযোগ দেয়। কার্লা কুলেটো সুইমওয়্যার সংস্থার ভাইস প্রেসিডেন্ট লিজা রোভান বলেন,
আমরা জানতাম ব্যবসায় নিজেদের টিকিয়ে রাখার জন্য আমাদের আলাদা কিছু করা দরকার। আমরা আমাদের সাঁতারের পোশাকের উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছিলাম এবং সে সময়ে আমরা এটিও লক্ষ্য করেছিলাম যে বিভিন্ন হাসপাতাল এবং চিকিৎসকদের জন্য PPE অর্থাৎ ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামের যথেষ্ট প্রয়োজন ছিল।
সংস্থাটি পুনঃব্যবহারযোগ্য মুখের মাস্ক উৎপাদন করতে শুরু করে। কিছু কিছু তামা সংযুক্ত মাস্ক তৈরি করা হয় যার অ্যান্টিব্যাকটেরিয়াল অর্থাৎ জীবাণুগুলির সাথে মোকাবিলা করার এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই মাস্কগুলির একটি বিশেষত্ব হলো যেগুলি 30 বার পর্যন্ত ধুলেও কিন্তু ব্যবহারযোগ্য থাকে। কার্লা কুলেটো বলেন, আমরা বুঝতে পেরেছিলাম যে মাস্ক তৈরির প্রক্রিয়াগুলির একটি সাঁতারের পোশাক তৈরির সাথে খুব মিল ছিল এবং এর অনেক উপাদান এবং কৌশলগুলি ছিল একে অপরের পরিপূরক। এখনো অবধি কার্লা কুলেটো ব্র্যান্ডটি 22,000-এরও বেশি তামা সংযুক্ত মাস্ক এবং 15,000-এরও বেশি মেডিকেল গাউন উৎপাদন করেছে। এগুলির উপরে একটি বিশেষ ধরনের জল প্রতিরোধী প্রলেপ অথবা আস্তরণ থাকে যার জন্য 30 বার ধোবার পরেও কিন্তু তাদের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি বাঁচিয়ে রাখতে সাহায্য করে। কার্লা কুলেটো আরো বলেন, মহামারীর সময় অনেকগুলি বিষয় একসাথে বিবেচনা করতে হয়েছিল। সামাজিক ব্যবধানের জন্য যন্ত্রপাতিগুলিও পুনর্বিন্যাস করতে হয়েছিল, এমনকি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা CDC সমস্ত নির্দেশিকাগুলি মেনে আমাদের কাজ করতে হচ্ছিল। এর ফলে কার্লা কুলেটো সংস্থা বিভিন্ন দাতব্য কেন্দ্রের সঙ্গে নানান রকম উদ্যোগের প্রকল্পগুলিতে যৌথভাবে কাজ করছেন। তিনি আরো বলেন, আমাদের মাস্ক বিক্রির অর্থের একটি অংশ ফ্যাশন গার্লস ফর হিউম্যানিটি সংস্থাকে দান করা হয়। 2011 সালে এই অলাভজনক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে 10 বছরে এর লক্ষ্য হলো মানবিক উদ্যোগ এবং জরুরি পরিষেবাগুলির জন্য অর্থ সংগ্রহ করা। প্রতিষ্ঠাতা মিকি হিগাসা বলেন,
আমরা অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি যাতে আমরা কারখানার শ্রমিকদের অর্থ প্রদান করতে পারি এবং তারপর এই মেডিকেল গাউনগুলো অতি প্রয়োজনীয় হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে যাতে দান করতে পারি।
কার্লা নিজেই বলেছেন যে তার কারখানাটি মানবিক কল্যাণমূলক কাজ চালিয়ে যাবে এবং যতক্ষণ ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলির প্রয়োজন থাকবে ততক্ষণ তারা তাদের কারখানায় এগুলির উৎপাদন কিন্তু অব্যাহত রাখবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।